গোলাপি বলে কিন্তু ভাসিয়ে নিয়ে গেছে বাংলাদেশকে। যাই হোক, আমরা শুরু করছি আজকের আলাপনের আলোচনা। শ্রোতা দর্শক, আপনারা ইতিমধ্যে প্রথম দিনের ম্যাচ ইডেন গার্ডেন্সে গোলাপি বলের খেলা, দিবারাত্রির প্রথম খেলা ভারতের মাটিতে এই বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক ম্যাচটি কি মোড় নিয়েছে সেটা জেনেছেন। অনেকেই হয়তো হতাশ হয়েছেন বাংলাদেশের ফলাফলে। 106 রানে 30.3 ওভারে তাদের খেলা শেষ করেছে বাংলাদেশ। এবং শুরুতেই একটা কথা বলি যে বিরাট কোহলি, ভারতীয় অধিনায়ক, তিনি বলেছিলেন এই পিঙ্ক বলটি ব্যাটসম্যানদের জন্য অসুবিধা হতে পারে। টেলিফোনের অপর প্রান্তে রয়েছেন জয়ন্ত চক্রবর্তী। জয়ন্ত, আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনি খুব সংক্ষিপ্ত সময়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন। আপনি বলুন পিঙ্ক বলের ইতিহাস।
পিঙ্ক বলের খেলা ভারতে প্রথম শুরু হলো দিবারাত্রির খেলা, এবং এই দিবারাত্রির খেলাকে কেন্দ্র করে রীতিমতো উন্মাদনা, এবং সেই উন্মাদনার ছোঁয়া আজকে সারাদিন ধরে ইডেনে আমরা দেখেছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি আরো বর্ণাঢ্য করে দিয়েছিল এই অনুষ্ঠানকে। তারা ঘন্টা বাজিয়েছেন এবং ঘন্টা বাজিয়ে খেলার সূচনা করেছেন হাসিনা এবং মমতা, কিন্তু বাংলাদেশ দলের প্রত্যাশা অনুযায়ী
বাংলাদেশ
এবং 174 3 উইকেটে ভারত খেলা শেষ করেছে। বাংলাদেশের দুজন খেলোয়াড় কিন্তু গুরুতর চোট পেয়েছেন এবং তাদের চোট খুব গুরুতর না হলেও
এরা দুজন যে আঘাত পেলেন, কি ধরনের, কতটুকু মানে তাদের ক্ষতি হতে পারে, এবং এই ম্যাচে তো তারা আর খেলতে পারবেন না?
না, এই টেস্টে তারা আর খেলতে পারবে না, ডাক্তাররা তাদের পূর্ণ বিশ্রামের নির্দেশ দিয়েছেন। যদিও তারা বলেছেন যে সামির বলে তাদের চোট লেগেছে। মোহাম্মদ সামি, আমরা জানি যে গোলাপি বলে খুব ভয়ঙ্কর হয়েছেন, তার গতিবেগ দুর্ধর্ষ থাকে, তার বলে চোট পেয়েছেন, কিন্তু তাদের চোট ততটা গুরুতর নয় যে আশঙ্কার কোনো কারণ আছে, কিন্তু তাদের পূর্ণ বিশ্রামের নির্দেশ দেওয়া হচ্ছে, যার জন্য এই টেস্টে তারা খেলতে পারবেন না। বাংলাদেশ খানিকটা অপ্রেসড হয়ে গেছে এই টেস্টে, যদিও আমি বলবো তাদের সাহসিকতার একটা কুর্নিশ জানাবার দরকার রয়েছে, এই কারণে যে বাংলাদেশ কোনোদিন গোলাপি বলে খেলেনি, ভারতীয় দলও খেলেনি, কিন্তু ভারত কিছু কিছু প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট খেলেছে ভারতের নিজেদের মাটিতে অনেক খেলোয়াড়, কিন্তু বাংলাদেশ একদম আনকোড়া এবং গোলাপি বল তাদের কাছে একদম অনভিজ্ঞতার চূড়ান্ত জায়গায়। সেই জায়গায় তারা সাহস নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথায় রাজি হয়ে গেছে, 106 রানে তারা আউট হয়ে গেছে। নিঃসন্দেহে এটা খুব হতাশাজনক পারফরমেন্স, কিন্তু ওই যে কথাটা বললাম যে বাংলাদেশের সাহসের প্রশংসা অবশ্যই করতে হবে। রোকেয়া,
জয়ন্ত, একটি কথা যে কিছুক্ষণ আগেই শুনছিলাম একটি আলোচনায়, যে সুনীল গাভাস্কর ভারতের এবং বিশ্ব ক্রিকেটের দুই লেজেন্ডারি খেলোয়াড় যদি বলা যায়, ক্রিকেটার সচিন তেন্ডুলকর এবং সুনীল গাভাস্কর, দুজনেই মাঠে ছিলেন, এবং সুনীল গাভাস্কর নাকি একটি মন্তব্য করেছেন যেটা একটু ক্ষুণ্ণ করে বাংলাদেশের দর্শক ভক্তদের। কারণ তিনি সুনীল বলেছেন যে এই ধরনের চোট, এই যে লিটন দাস এবং নাঈম হাসানের লেগেছে, সেটা নিয়েই খেলা শেষ করতে হবে, বা এই ধরনের কিছু একটা মন্তব্য করেছিলেন যে এই চোটেই ভেঙে পড়লে চলবে না। আপনি কি বলবেন?
না, আমার মনে হয় সুনীল গাভাস্কর বাংলাদেশের মনোবলটিকে উজ্জীবিত করার জন্য বলেছেন। তিনি বাংলাদেশ দলের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সকে খানিকটা হলেও আন্ডারমাইন করেছেন যে এই ধরনের পারফরমেন্স নেওয়া উচিত নয়, কিন্তু ভেঙে পড়লে চলবে না। এই ধরনের চোটকে রক্ষা করাটা খেলোয়াড়দের কাজ, খেলোয়াড়দের এমনভাবেই খেলতে হয় যে চোট থেকে রক্ষা পান, সেটাই তিনি উল্লেখ করার চেষ্টা করেছেন যে লিটন এবং নাইম হয়তো এই চোট থেকে নিজেদের রক্ষা করার কাজ তারা ঠিকমতো আরোপ করতে পারেননি। তবে আমার মনে হয় যে বাংলাদেশ দলটিকে আমি আবার বলবো যে কোনো মতেই কেউ যেন মনে না করেন 106 রানে তারা অল আউট হয়েছে বলে তাদের একদম রাইট অফ করে দেওয়া হবে, এটা মনে করার কোনো কারণ নেই। বাংলাদেশ ক্রিকেটে অনেকদিন ধরেই ভালো খেলার চেষ্টা করছে, তাদের খেলার মধ্যে ভালো মন্দ দুই রয়েছে, কিন্তু তার মানে বাংলাদেশ দলকে একদম মুছে ফেলা হবে এরম কিন্তু নয়।
না, তা নয়, কারণ আমরা বিশ্বকাপে বাংলাদেশের অনেক সাফল্য দেখেছি, এবং
একদমই তাই এবং বিশ্বকাপে অনেক জায়ান্ট কিলার বাংলাদেশ, সুতরাং এই রাইট অফ করার কোনো কারণ নেই। গোলাপি বলটা কিন্তু সত্যি খুব ডিফিকাল্ট খেলা।
হ্যাঁ, কোহলি নিজেই বলেছিলেন যে এটা ব্যাটসম্যানদের জন্য খুব একটু কঠিন হবে এই গোলাপি বলের খেলায়, যারা ফিল্ডিং করবেন, যারা বোলিং করবেন, তাদের চাইতে ব্যাটসম্যানদের জন্য অসুবিধা হবে, সেটা কেন?
একেবারেই তাই, ওকে একদম ঠিকই বলেছেন, ব্যাটসম্যানদের জন্য অসুবিধা হবে, বলের ট্র্যাজেক্টরি অনেক সময় সমস্যা তৈরি করতে পারে, এবং গোলাপি বলটি আলোতে এবং মধুলি লগ্নে যখন ঠিক যেটাকে টুইলাইট জোন বলা হয় সেই সময়টাতে খেলোয়াড়দের খেলতে খুবই অসুবিধা হওয়ার কথা। তবে দুপক্ষকে সেই সমান অসুবিধা পোয়াতে হচ্ছে। তবে যেহেতু ভারতীয় ক্রিকেটারদের অভিজ্ঞতা অনেক বেশি, সেই কারণে তারা সেটাকে মোকাবিলা করতে পেরেছে। বাংলাদেশ পারেনি, ভবিষ্যতে পারবে, এই বিষয়ে হতাশ হবার কোন কারণ আছে বলে অন্তত পক্ষে আমার মনে হয় না।
কলকাতার এই গোলাপী সাজ সবশেষে, আপনার তো খুব সংক্ষিপ্ত সময়, আপনি যদি ছোট্ট করে আমাদের শ্রোতা দর্শকদের জন্য বলেন কলকাতার গোলাপী সাজ কেমন লাগলো? পিঙ্ক সিটি বলতে ভারতে আমরা জয়পুরকে বুঝি, রাজস্থানের, এখন কলকাতায় চমৎকার সাজ এসে দিয়েছে, দারুণ উত্তেজনা উৎসাহ উদ্দীপনা ছিল। বিরাট কোহলি বলেছেন সেই 2016 সালে ভারত পাকিস্তানের যে ম্যাচ ছিল ইডেন গার্ডেন্সে, তার চাইতে উন্মাদনা এবার বেশি ছিল, কি বলবেন জয়ন্ত?
নিঃসন্দেহে তাই, আমি একদম একমত রোকেয়া। এই ম্যাচটিকে ঘিরে সৌরভ গঙ্গোপাধ্যায় যে আয়োজন করেছেন, গোলাপি আলোতে সমস্ত ভবনগুলো, যে বড় বড় ভবন, টাটা সেন্টার, শহীদ মিনার, শহীদ স্মারক স্তম্ভ, সব গোলাপি আলোতে সাজানো হয়েছে। 42 যেটা সব থেকে বড় লম্বা বাড়ি কলকাতার, দীর্ঘ বাড়ি, সেই বাড়িটা গোলাপি আলোয় সাজানো হয়েছে। গোলাপি আজকে মাঠের মধ্যে স্বেচ্ছাসেবকরা গোলাপি জামা পড়েছিলেন এবং ইডেন উদ্যানটিকে সম্পূর্ণ গোলাপি আলোয় সাজিয়ে ফেলা হয়েছে। ভিতরে যে ফ্লোর সেটি গোলাপি, সবকিছু মিলে একটা গোলাপি যুদ্ধ, বেলুন উঠছে গোলাপি, 14 ফুট বাই 14 ফুটের একটা বেলুন উঠছে গোলাপি। দুই যে ম্যাসকট পিঙ্কু এবং টিঙ্কু, তারাও গোলাপি শার্ট পরে উপস্থিত ছিল। সবকিছু মিলে একদম একটা নতুন পরিবেশ, এবং ভারত যে দিন রাতের টেস্ট ম্যাচ শুরু করলো তার দ্যোতক হিসেবে আজকে শহর কলকাতা শহর রয়ে গেল। এটা কিন্তু একটা ইতিহাসের স্মরণীয় জায়গা পাওয়ার মতো ঘটনা রকে
অবশ্যই। এবং আরো সংযোজন করেছেন সৌরভ গাঙ্গুলি, তিনি ভারতের সঙ্গে বাংলাদেশের যে অভিষেক টেস্টে যে ক্রিকেটাররা ছিলেন তাদের সবাইকে এই সাদর আমন্ত্রণ জানিয়েছিলেন সেখানে, এবং অনেকেই এই খেলার মাঠে আজকে ছিলেন। জয়ন্ত চক্রবর্তী, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি তো আজকে ফিরে আসতে পারছেন না, আগামীতে আপনার কাছে শোনার আশা রইল।
ধন্যবাদ, ধন্যবাদ রোকে, অসংখ্য ধন্যবাদ,
ধন্যবাদ। ওদিকে খেলার মাঠে গেছেন আরেকজন ক্রীড়া সাংবাদিক হাছিনুর রহমান, যমুনা টেলিভিশন থেকে গেছেন, তিনি এখন এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি হাছিনুর রহমান। আপনি এই যে খেলা দেখলেন এবং আজকে সারা আর কি দিন রাতের খেলা দেখার পর আপনার এই মুহূর্তে যদি আমি প্রতিক্রিয়া বা অনুভূতি জানতে চাই, কি বলবেন?
আপনার যেটা আয়োজন নিয়ে কথা বলছিলেন সেই ব্যাপার নিয়ে তো আসলে নতুন করে বলার কিছু নেই, আয়োজন খুবই দুর্দান্ত ছিল, খুবই ভালো ছিল। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যেখানে, কিছুক্ষণ আগে হয়তো 2 মিনিট হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেরিয়ে গেলেন অনুষ্ঠানের মঞ্চ থেকে। তবে আমি যদি ক্রীড়া সাংবাদিক হিসেবে বলি মনটা খুবই খারাপ, কেন
আক্রান্ত
সেভাবে ভালো পারফরমেন্স করতে পারেনি। 106 রানে মাত্র আউট হয়ে গেছে, যেভাবে আমরা প্রত্যাশা করেছিলাম বাংলাদেশ সেইভাবে পারফরমেন্স করতে পারেনি। আবারও যদি এই মাত্র আলোচনা এসেছে টস বিষয়টা নিয়ে, বাংলাদেশ ইন্দোরে টস নিয়ে 100 রানে আউট হয়ে গেছিল, আবারও বাংলাদেশ টস জিতে যেখানে পেস বলের হুমকি, এই ধরনের একটা চোখরাঙানি পরিবেশে বাংলাদেশ আগে ব্যাটিং গেল, সেই বিষয়টা কিন্তু বারবার উঠে আসছে। এবং সেটি টিম ম্যানেজমেন্টের কাছে গিয়ে ম্যাচ শেষে কোচ এসেছিলেন তার কাছে জানতে চাওয়া হয়েছে। আমি নিজেও ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খানের সঙ্গে কথা বলেছি, তারা সবাই বলছিলেন যে গোলাপি বল পরবর্তীতে আরো ভয়ানক হয়ে উঠবে এবং ইচ্ছা ব্যাটিং সহায়ক ছিল তাদের কথায়, হয়তো আমরা সেই মুহূর্তে সন্তুষ্ট হতে পারিনি যে ব্যাটিং সহায়ক উইকেট ছিল, কারণ বাংলাদেশ যেভাবে আউট হয়েছে। কিন্তু পরবর্তীতে যখন ভারতীয় দল ব্যাটিং করছিল তখন কিন্তু সেটা মনে হয়েছে যে আসলেই হয়তো পিচে এতটা আনপ্লেবল ছিল না, আমাদের ব্যাটসম্যানদের ফর্ম খারাপ যাচ্ছে, বিশেষ করে সিনিয়র ক্রিকেটার যারা ক্যাপ্টেন মুমিনুল হক, মুশফিকুর রহিমও শুরুর দিকে ভালো করেছিল কিন্তু লাস্ট টাইম নিতে ভালো করতে পারছেন না, মাহমুদুল্লাহ গিয়াস পুরো সিরিজেই খারাপ গেছে। তো আপনি যদি ক্রিকেটের দিক থেকে বাংলাদেশের দিক থেকে বিচার করেন মোটেও ভালো যায়নি বা মনটা খুব একটা ভালো না, তবে সার্বিক আয়োজন খুবই ভালো এবং খুবই সম্পন্ন।
দুজন যে বাংলাদেশের খেলোয়াড় কিছুটা জখম হলেন, তাদেরকে নিয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কর্তৃপক্ষ কি বলছেন, কিছু জেনেছেন?
সেই বিষয়টা তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এই ম্যাচে আর খেলতে পারছেন
না,
এটি নিশ্চিত। তাদের রিপ্লেসমেন্ট নেওয়া হয়েছে, আইসিসির নতুন নিয়ম যেটা হয়েছে, নিকন দাসের রিপ্লেসমেন্ট নেই, সেটা মেহেদী হাসান মিরাজ ব্যাটিং করেছেন, তিনি কিন্তু ব্যাটিং প্রায় শুরু করতে পারবেন, বোলিং করতে পারবেন না, আইসিসির নিয়ম কিন্তু সেটাই বলে। এবং সাইদুল ইসলাম, তিনি নাইন ইসলামের জায়গায় ঢুকেছেন, তিনি শুধু বল করতে পারবেন, তিনি ব্যাটিং করতে পারবেন না, অবস্থা হয়তো গুরুতর না, তবে বিস্তারিত রিপোর্ট আমরা আজকে পাইনি, আগামীকাল তো হয়তো আমাদের ক্রিকেট বোর্ড দিয়ে দেওয়া হবে।
তার মানে বাংলাদেশ দলের অবস্থাটা মানে খেলায় ফলাফল এ পর্যন্ত যে দাঁড়িয়েছে সেটা ছাড়াও এই খেলোয়াড়দের জখম হওয়ার কারণে আরো একটু নাজুক হয়ে এলো, তাই তো?
জি জি জি, সেটা অবশ্যই আপনি মনোরকম খাতা বলতে পারেন। এখন লিটন দাস সে সময় কিন্তু ভালো ব্যাটিং করছিল, তিনি যদি আরো কিছু সময় উইকেটে থাকতে পারতেন হয়তো 150 রানের
সহায়ক হতো। সেটাই আশা করা যায়। তো হাসিনের আপনি আমাদের সঙ্গে থাকুন। একটু আগে কিছুক্ষণ আগে আর কি আমাদের কলকাতা সংবাদদাতা রয়েছে পরমাশিস ঘোষরা একটি রিপোর্ট পাঠিয়েছিলেন, ছোট্ট করে সেটা শুনে নি, তারপরে পরমাশিস বোধহয় লাইনে আছে, তার কাছে সরাসরি আমরা যাব তার সাথে যোগাযোগ করে। তাহিদ, আমরা পরমাশিসের রিপোর্টটা শুনে ফেলি।
আজ কলকাতার ইডেনে ঐতিহাসিক গোলাপী ম্যাচ বা পিং টেস্টে মুখোমুখি হল ভারত বাংলাদেশ। ভারতীয় ক্রিকেট দলে প্রাক্তন অধিনায়ক সচিন তেন্ডুলকর থেকে শুরু করে বাংলাদেশের প্রধানমন্ত্রী, এরকমই সব আন্তর্জাতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে আজকের ম্যাচ অনুষ্ঠিত হল ইডেন গার্ডেন্সে। এই টেস্ট ম্যাচ নিয়ে প্রবল উৎসাহ উদ্দীপনা ছিল আজ চোখে পড়ার মতো, কিন্তু সবকিছুকেই যেন হতাশ করে দেয় বাংলাদেশের দুর্বল ব্যাটিং। এখন সবার মনে একটাই প্রশ্ন, টেস্ট তিন দিন গড়াবে তো? এদিন ইডেনে ঘণ্টা বাজিয়ে খেলার সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিও। সর্বশেষ খবর অনুযায়ী এদিন 106 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশের ক্রিকেট দল এবং 117 রান করা পর্যন্ত দু উইকেট হারায় ভারতীয় ক্রিকেট টিম। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
হ্যাঁ, ভারত 174 রান করেছে 3 উইকেটে, সেটি আজকে খেলার শেষের ফলাফল ছিল। পরমাশিস কিছুক্ষণ আগে এই রিপোর্টটি দিয়েছিল। তাহিদ, পরমাশিস কি আমাদের লাইনে এসেছেন? তাহলে আমরা পরমাশিসের তো এই সর্বশেষ খবরের পর এখনকার খবর জেনে নি। পরমাশিস, আপনি লাইনে আছেন?
একদম একদম লাইনে আছি।
আচ্ছা, তো পরমাশিস, আপনার তো রিপোর্টটি আপনি আগে পাঠিয়ে দিয়েছিলেন, ভালোই করেছিলেন, কারণ তার মধ্যে আপনি আবার খবর খবর সংগ্রহের জন্য বেরিয়েছিলেন। এখন যা ফলাফল দাঁড়ালো, আপনি জনগণের যারা খেলা দেখতে গিয়েছিলেন, আশেপাশের যে লোকজন আছেন, যারা ক্রিকেট ভক্ত রয়েছেন বাংলাদেশ এবং ভারতের, তাদের মতামত কি জানলেন, কেমন লাগছে, আপনার নিজেরই বা অনুভূতিটা কি?
অনুভূতি হচ্ছে, এই খেলাটা যদি ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ বা ইন্ডিয়া ইংল্যান্ড হতো, তার একটা ফ্লেভার ছিল অন্যরকম। বাঙালির কিন্তু মন খারাপ, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, হয়তো আমরা আমরা নিউজের হেডলাইন হিসেবে বলছি ভারত বাংলাদেশের খেলা, কিন্তু বাঙালির কিন্তু মন খারাপ। বাংলাদেশ ভালো ফল করতে পারেনি, এটা কিন্তু বাঙালি ক্রিকেটারদের কিন্তু মন খারাপ। এটা কিন্তু দেশদ্রোহিতার কথা না, কিন্তু একটা তো বোঝেন যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ একটা গোটা দেশ, হয়তো কাঁটাতারের বেড়া কূটনৈতিক কৌশল রাষ্ট্রনীতির জন্য আলাদা, কিন্তু বাংলাদেশ ভালো ফল করতে পারেনি, বাঙালির কিন্তু মন খারাপ, কলকাতার মন খারাপ। আমি আমার স্টোরি লাইনেও লিখেছি যে হতাশ কিন্তু পরিবারের মানুষের জন্য হয়, অন্যদের কারোর জন্য হয় না। তো বাঙালির মন খারাপ, ইন্ডিয়া ভালো রেজাল্ট করেছে, আমিও সেইখান থেকে হয়তো গর্বিত, যে রাষ্ট্রনীতির ক্ষেত্রে আমি গর্বিত, ইন্ডিয়া ভালো রেজাল্ট করেছে, কিন্তু বাঙালির কিন্তু মন খারাপ। আজকে ভারত বাংলাদেশের যে ফলাফল হয়েছে, 174-106 রানে অল উইকেট ডাউন এবং 103 রানে 174 রান, কিন্তু বাঙালি আমি মানে পশ্চিমবঙ্গের ক্রিকেট প্রেমীরা তো বাংলা ভাষায় কথা বলেন না, তাদের একটা পরিবার ভাবেন, নিজের আত্মীয় স্বজন রয়েছে বাংলাদেশে ভাবেন, একটা গোটা দেশ এখনো ভাবেন, সেই জায়গাতে কিন্তু বাঙালির কিন্তু মন খারাপ।
বেশ, আপনার কাছে অনুভূতিটা জানলাম, কিন্তু তার বাইরেও খেলার মাঠে তো হার জিত থাকে এবং জাতীয় একটি থাকে, জাতীয়তা বোধ থাকে অনেকের মধ্যে, ভারত বাংলাদেশ দুই পক্ষেই থাকার কথা। তো পরমাশিস, আপনার কাছে আবার ফিরে আসবো, আপনি লাইনে থাকুন। এই সময়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন, আছেন আমাদের টেনেসি থেকে নাজমুন নূর, তিনি প্রাক্তন বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার এবং অনেকদিন ক্রিকেট খেলেছেন, ক্রিকেটের অভিজ্ঞতা তার অনেক। আজকে তিনি যে খেলা দেখলেন, তার কাছ থেকে জানতে চাইবো যে আজকে তার অভিজ্ঞতার আলোকে তিনি এই ক্রিকেট সম্পর্কে, আজকের ক্রিকেট সম্পর্কে কি বিশ্লেষণ করবেন। নাজমুল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি সময় করে আমাদের সাথে যোগ দিচ্ছেন। আজকে যে আপনি ইডেন গার্ডেন্সের খেলা দেখলেন, যেমন হই হই কাণ্ড ছিল, সারা কলকাতা গোলাপি রঙে সেজেছে, গোলাপি বলের খেলা হবে, দিন রাতের খেলা হবে, ঐতিহাসিক ক্রিকেট ম্যাচ দেখব, তারপরেও প্রথম দিনের যে ফলাফল দাঁড়ালো সে সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি।
নিশ্চয়ই, আমি অবশ্য স্কোর কার্ড দেখেছি, আমি খেলা দেখার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার অবজারভেশন হচ্ছে অন্যরকম। সেটা হচ্ছে যে আমরা কিন্তু সেরকম ভাবে তৈরি ছিলাম না, আমাদের কাঠামো, আমাদের স্ট্রাকচার, আমাদের খেলার ধরন একেবারে ভিন্ন। আমরা আমাদের পরিচালনা করে একটা নন প্রফেশনাল বোর্ড, এই পর্যায়ে আসতে কিন্তু ইন্ডিয়ার অনেক সময় লেগেছে। ইন্ডিয়ার যে বোলিং আছে এটা কিন্তু প্রতিফলন হচ্ছে আজকের না, ওরা ডেনিস লিলিকে অনেক আগে এনেছিল। ওদের যে ঈশান্ত শর্মা, এক সময় ভাবা গেছিল যে ঈশান্ত শর্মা কোনোদিন আর ক্রিকেট খেলবে না, ও নিজেই বক্তব্য রেখেছিল যে আমি যদি একটা ইনিংসে উইকেট না পাই তার মানে আমার দিন ঘনিয়ে আসছে, এই ধরনের তার স্টেটমেন্ট ছিল। আমি যেটা বলছিলাম, দেখেন আগেকার সময় আমরা যখন ক্রিকেট ফলো করতাম ছোট কালে, তখন আবিদ আলীর মতন পেসার, মানস প্রভাকরের মতন পেসার, এরা কিন্তু এখন এই বাংলাদেশ সরি ইন্ডিয়ার দলের যে বোলার আছে তাদের কাছে কিছুই না, কিন্তু মানে একেবারে লো ক্যাটাগরি। কিন্তু ডেনিস লিলিকে যখন ওরা ক্যাম্প করে ইন্ডিয়াতে, তারা ডিটারমাইন্ড ছিল যে একটা একটা ভালো সাইড তৈরি করবে। তাদের শুধু আজকে যে বোলিং এ না, এটা তো বোলিং এর কথা বলছি, ব্যাটিং এ দেখেন ওদের যে ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান একের পর এক ওরা চিন্তা করে, একটা এক এক ধরনের খেলার জন্য এক এক টিম করে। রোহিত শর্মা ওয়ার্ল্ড কাপে 5টা সেঞ্চুরি করেছে, তো আমরা সেখানে কিন্তু অতি নগণ্য। আমরা সত্যি কথা বলতে আমরা অনেক সময় ইমোশনাল হতে পারি, যে ভদ্রলোক কিছু না কে বললেন, আমরা অবশ্যই হতে পারি, তো আর তার মানে এই না যে আমাদের কোনো ক্ষমতায় নাই, তা না। আমাদের স্ট্রাকচারে সবসময় নন প্রফেশনালরা আমাদেরকে রুল করে আসছে। ইদানিংকালেও উনি কিছুদিন আগেও ইয়েতে গিয়েছিলেন, ইন্ডিয়াতে গিয়েছিলেন খেলা দেখার জন্য, তার বক্তব্য ছিল হ্যাঁ আমাদেরও ইয়ে হওয়া দরকার, টেস্টের জন্য আলাদা টিম হওয়া দরকার। আমি শুনেছি উনি বক্তব্য রেখেছেন যে না আমরা কিন্তু এই 1.5 বছরের মধ্যে করে ফেলতে পারবো। এই ধরনের স্টেটমেন্ট কিন্তু প্রফেশনালের কোনো অ্যাডমিনিস্ট্রেটরের না। আমি বারবার আগেও বলেছি ভয়েস অফ আমেরিকাতে, ওখানে ইন্ডিয়ান ক্রীড়া সাংবাদিকও ছিল, কিন্তু ওরা ওদের সামনেও বলেছি এটা কোনো লুকানো ছাপানোর কিছু না, মানে দিস ইজ দ্য হার্ড ফ্যাক্ট, আমাদের মেনেই নিতেই হবে যে আমাদের কোনো সেই কাঠামো নাই, আমাদের ডোমেস্টিক স্ট্রাকচার নাই। আপনি আজকে যে বাংলাদেশে যদি একটা টিভি স্টার চ্যানেল খুলেন দেখবেন খেলা দেখার জন্য, দেখবেন যে এক চ্যানেলে ওই অমুক ট্রফির খেলা হচ্ছে ইন্ডিয়াতে, ওখানে 13টা 14টা ট্রফি আছে। আজকে রবি শাস্ত্রী হচ্ছে ম্যানেজার, কিন্তু সবসময় বলে থাকে যে না এটা ডিসাইড করবে হবে ক্যাপ্টেন। কিন্তু আমাদের এখানে কি হচ্ছে ক্রিকেট খেলার মধ্যে, সেখানে নন প্রফেশনাল বোর্ড, যে বোর্ডের চিফ হচ্ছে একজন যে একেবারে নন প্রফেশনাল পার্সন। কোনোদিন আমরা যখন বড় হয়ে খেলতাম সে একটু জুনিয়র ক্লাসে পড়তো, সে কোনোদিন ক্রিকেট মাঠেও যায়নি। এরকম 9-10টা যারা বোর্ডে আছে তাদের 8-9 জন ওরা কিন্তু এই ধরনের ক্রিকেটার, সো কল ক্রিকেটার, ওরা ডাইরেক্টর হিসাবে বসে থাকে। এখন বাংলাদেশে হয়ে গেছে কি আমাদের অনেক উন্নতি হয়েছে, কিন্তু তার অজুহাতে আমরা অনেক কিছু করছি, একটা গ্লোরি গেম হিসেবে এটাকে তৈরি করিয়ে নিয়েছি। এটা এটা কিন্তু ক্রিকেটের একেবারে দোষ না, আমাদের ট্যালেন্ট হান্ট হয় না, আমাদের বেসিক বোলার না,
সেটা একটা আছে। আপনি যেটা বললেন না তনুর, যে ট্যালেন্ট হান্ট হয় না বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চল থেকে, যেমন ভারত বা পাকিস্তানেও আমরা দেখেছি, এবং অবশ্যই তো ইংল্যান্ড অস্ট্রেলিয়ার কথা মানে বলাই উচিত নয়, যে তারা কিন্তু বিভিন্ন জায়গায় তৃণমূল পর্যায় থেকে, একেবারে মাঠ পর্যায় থেকে যারা খেলোয়াড় ফুটবলের বলুন ক্রিকেটের বলুন তাদেরকে তৈরি করে নিয়ে আসে, এবং 10-12 বছরের ছেলেরা বা মেয়েরা এখন তো আসছেন, প্রমিলা ক্রিকেটও হচ্ছে, সেই পর্যায় থেকে তুলে আনে, কিন্তু সেখান থেকে এনে তারপরে যখন জাতীয় পর্যায়ে আসে এবং তারপরে যখন আন্তর্জাতিক পর্যায়ে যায় তখন তাদের মধ্যে থেকে অনেক বাছাই করতে হয়, এবং সেই যাচাই বাছাইটা সঠিকভাবে হয় না, এবং প্রশাসনিক দায়িত্ব যেটা আছে সেটা আমার মনে হয় সুষ্ঠুভাবে পালনের অভাব দারুণভাবে পরিলক্ষিত হচ্ছে, এবং আজকের ইডেনের ম্যাচটি সেটা নতুন করে আবার প্রমাণ করছে। এবং এটার জন্য প্রশাসনিক যারা কর্মকর্তা আছেন, ক্রিকেট বোর্ডে যারা আছেন, যারা বাছাই যাচাই করেন, সেই নির্বাচন গোষ্ঠীতে যারা কমিটিতে যারা আছে, তাদের মধ্যে অবশ্যই আপনি যেটা বলছেন যারা ক্রিকেট খেলেন, যারা এই খেলাটাকে ভালোভাবে বোঝেন, যাদের একেবারে ধমনীতে ক্রিকেট, এবং যারা একেবারে মানে তৃণমূল পর্যায় থেকে উঠে এসেছেন, আজকে খেললেন বাংলাদেশের ক্রিকেটে অনেক সময় আমরা দেখেছি যে দল গঠন করার সময় জাতীয় পর্যায়ে একেবারে নতুন নিয়ে আসা হয়, তাদের যোগ্যতা দেখে তাদের দক্ষতা দেখে নিয়ে আসা হয় কিনা অনেকেই আপনারা প্রশ্ন করেছেন। আমরা অনেক আলোচনা করেছি এই ভয়েস অফ আমেরিকাতে এবং বাইরেও আলোচিত হয়েছে, কিন্তু আজকের খেলার পর এখন অনেকে হতাশ হচ্ছেন, মন ভারী হচ্ছে, অনেকের অনেক আবেগ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু শেষ পর্যায়ে আপনি যে কথাটি বললেন যে অভাব রয়েছে, কর্তব্যে কিছুটা ঘাটতি রয়েছে, প্রশাসনিক দায়িত্ব পালনেও কিছুটা ত্রুটি আছে, তাই কি?
কাঠামোটা অবশ্যই দরকার, এটা ঢাকা বেস খেলা হওয়ার প্রয়োজন হয় না, মানে শুধু এটা ঢাকা বেস হলে কিন্তু সেখানে বিরাট আঘাত ঘাটবে, সেখানে কিন্তু আমাদের বিশেষভাবে একটা ডিসঅ্যাডভান্টেজ রয়ে গেছে, এটা মেনে নিতেই হবে। এটা আমি যদি আজকে যদি আমি ক্রিকেটার হিসেবে বলি যে না আমি ক্যারাম বোর্ড অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর হব, না সেটা তো চলবে না। আমি ক্যারাম বোর্ডে একটা ভালো প্লেয়ারকে নিয়ে আসতে হবে, তাকে বুঝাতে হবে, তাকে নিয়ে তার কি ধরনের কৌশল অ্যাডপ্ট করতে হবে সেটা আমাদের বুঝতে হবে, জানতে হবে। আমরা প্রফেশনাল তো অনেক ক্ষেত্রে আমাদের উন্নতি অনেক হয়েছে, অমর্ত্য সেনের মতন ইকোনমিস্ট বলেছে, শশী থারুরের মতন ব্যক্তি বলেছে যে আমাদের ইকোনমিক প্রসপেরিটি, আমাদের জেন্ডার প্যারেন্স প্রসপেরিটি ইন্ডিয়ার চেয়ে ভালো, আমাদের ভায়োলেন্স ইন্ডিয়ার চেয়ে অনেক কম, আমাদের অন্য অনেক দিকে আমরা অনেক উঠে আছি। এটা বড় বড় লোকের কথা, কিন্তু সেখানে কিন্তু আমাদের বড় বড় ক্রিকেটারের কথা তো মেনে নিতে হবে। আপনি দেখেন প্রত্যেকটা একটা জরিপ ম্যান যে দেখবেন প্রত্যেকটা বোর্ডে কিন্তু বলা আছে যে অমুক ক্রিকেটার হচ্ছে আজকে ডাইরেক্টর। আজকে আপনার যে বাঙালি আছেন যে আমাদের সৌরভ, now he's the president of the cricket board in India. তো এগুলা কি আমরা দেখি না? আমরা কি চোখ বন্ধ করে থাকি? হ্যাঁ, আমরা চোখ বন্ধ করি কোনটা আপা? সেটা হচ্ছে যে আমরা চোখ বন্ধ করে থাকি যে ক্যাসিনোর মালিক কারা বেরিয়ে আসছে, তাকে কাকে ধরা গেছে, যে কে ক্যাসিনোতে মগ্ন অথচ সে বলে আসছে যে আমি কোনোদিন ক্যাসিনো খেলি না, তাকে সবাই সারা বাংলাদেশে জেনে গেছে, তার ডিরেক্টর দু একজন ক্রিকেট বোর্ডে আছে, তাদেরকে শনাক্ত করা হয়েছে, তাদের ওয়েলথ কোথা থেকে আসছে। এগুলো যদি আমরা কোনোদিন না ঠিক করি, আমাদের এত মানে হই হুল্লোড় করে কাজ করা, এটা একেবারে
এখন যেটা হয় যে যখন ক্রিকেটাররা খেলতে যান মাঠে নেমে যখন তারা মানে আশানুরূপ ফলাফল না করতে পারেন, তখন কিন্তু আবার খেলোয়াড়দের উপরে দোষটা চাপিয়ে দেওয়া হয়। নাজমুল, আমি আপনার কাছে ফিরে আসছি এই মুহূর্তে। একজন ক্রীড়া সংগঠক তিনি ডক্টর আসিফ ফেরদৌস, তিনি যোগ দিচ্ছেন, আমি তার কাছে যাব। হ্যালো ডক্টর ফেরদৌস, আপনি লাইনে আছেন? হ্যালো,
আমি লাইনে আছি।
ডক্টর ফেরদৌস সালাম আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই আজকের, আপনি তো খেলা দেখেন এবং আপনি ক্রীড়া সংগঠক, যখন তখন ক্রিকেটের দিকেও আপনার মনোযোগ যথেষ্টই আছে সেটাই আশা করব। আজকে যখন ভারত বাংলাদেশের খেলা হলো, আপনি এর ফলাফল থেকে, যেমন প্রথম দিনের খেলাতেই বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নামলো এবং 106 রানে আউট হয়ে গেল, ওদিকে ভারত 68 রানে এগিয়ে গেল, 174 রানে 3 উইকেটে 174 রান করে আজকের দিনের খেলাটি শেষ হলো। দিন রাতের খেলা হচ্ছে, খেলার আয়োজন উৎসব নিয়ে উৎসব মুখর ছিল সব পরিবেশ, শুধু নয় কলকাতাটাই উৎসব মুখর হয়ে উঠেছিল, কিন্তু খেলার ফলাফল সম্পর্কে আপনি কি বলবেন ডক্টর ফেরদৌস?
খেলার ফলাফল নিয়ে আমরা বাংলাদেশিরা খুব হতাশার মধ্যে আছি। আমরা আরো ভালো পারফরমেন্স আশা করছিলাম, কিন্তু আমাদের ব্যাটসম্যানরা আসলে আশানুরূপ ফলাফল দিতে পারেনি, ওনারা ভারতীয় পেস অ্যাটাকটাকে সামাল দিতে পারেনি।
সেটাই আপনারা তো, মানে আমি যেটা বলবো যে খেলোয়াড়দের খেলা দেখে হতাশ হলেন এতক্ষণ ডক্টর, আগের ক্রিকেটার সাবেক ক্রিকেটার নাজমুল যেমন বলছিলেন, তিনি খুব চমৎকার বিশ্লেষণ দিয়েছেন যে খেলোয়াড়দের উপরে তো দোষারোপ করে লাভ নেই, যারা সংগঠক, অবকাঠামো যাদের হাতে, তারাই কিন্তু পিছিয়ে যাচ্ছেন। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে তাওহিদ যেমন বললেন ওপার থেকে, আমাদের প্রযোজক তাওহিদুল ইসলাম যে দিলু খন্দকার যোগ দিয়েছেন, দিলু আপনি লাইনে আছেন? হ্যালো, দিলু খন্দকার আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেকক্ষণ ধরে আপনার লাইনে চেষ্টা করছিলাম, যাই হোক এখন আপনি এসেছেন আমাদের লাইনে। আছেন বগুড়া থেকে ডক্টর আসিফ ফেরদৌস এবং এখানে রয়েছেন যুক্তরাষ্ট্রে সাবেক ক্রিকেটার নাজমুল নূর। তো দিলু, আপনি তো খেলা দেখলেন, খেলা যদি এক কথায় বলি এই খেলা সম্পর্কে আজকের প্রথম দিনের খেলা কি বলবেন?
খুবই হতাশ করা, যেটা বলছিলাম বারবার, যে ইন্দোরের প্রথম টেস্টটাই পরিষ্কার ফুটে উঠেছিল যে ভারত নাম্বার ওয়ান দল, আর বাংলাদেশের অবস্থানটা কোথায়, ব্যবধানটা কোথায়, সেটা কিন্তু প্রথম টেস্টেই পরিষ্কার ভাবে দেখা গিয়েছিল। তারই একটা রিপ্লে হলো কলকাতার ইডেন গার্ডেনে, প্রথম দিনেই পুরোপুরি ব্যাকফুটে বাংলাদেশ। বাংলাদেশ দল যে জায়গায় শেষ করেছিল ইন্দোর টেস্ট, ঠিক সেই জায়গা থেকে একচুলও সামনে হয়নি, বরং আরো পিছনে গিয়েছে। ভাগ্যটা তাদের সহায় ছিল যে তারা টস জয় করেছিল। মুমিনুল হক কেন যে আবারও তিনি ব্যাটিং নিলেন সেটা বোঝা খুবই কঠিন, সেই উত্তর কিন্তু মুমিনুল হকই ভালো দিতে পারবেন। কারণ ভারতের যে তিন সিম বোলার, পেস বোলার, তারা এখন দুনিয়ার ক্রিকেট ডমিনেট করছেন। তারা ঘরের মাঠে যেমন দুর্দান্ত বল করছেন, বাইরের মাঠেও কিন্তু তেমনই বল করছেন।
এবং বিরাট কোহলি তো বলেছিলেন যে ব্যাটিংটা পিঙ্ক বলে ব্যাটিংটাই অসুবিধাজনক হবে, সুতরাং সেই কথার রেশ ধরেও যদি কিছু একটু মনোযোগ দিতেন বাংলাদেশের অধিনায়ক। যাই হোক, ফলাফল কি দাঁড়াতো আমরা জানি না, এবং তিনি কেন সিদ্ধান্ত নিয়েছেন দিলু, আপনি যেমন বললেন যে হ্যাঁ তার কাছেই জবাবটা পাওয়া যাবে, তো বলুন।
ঠিক তাই, কারণ আপনি কখনো পিং বলে আপনি খেলেননি, কারণ ক্যাপ্টেন নিজেও কিন্তু খেলেননি পিং বলে। তাহলে তিনি টস জিতে বোলারদের হাতে বলটা তুলে দেওয়া উচিত ছিল, যে ভারতের অনেক ক্রিকেটারও কিন্তু পিং বলে খেলেননি। তাহলে তার বোলারদের, যেহেতু তিনজন পেস বোলার ছিলেন, যেমন মুস্তাফিজকে কেন বেড়াতে নিয়ে যাওয়া হয়েছে আমি নিজে বুঝিনি, কিন্তু মুস্তাফিজ কিন্তু ইন্দোর টেস্টেও খেলেননি, এখানেও খেলেননি, তাহলে মুস্তাফিজকে রাখাই হয়েছিল কেন? আমরা তিনজন ডানহাতি সিম বোলার নিয়ে খেললাম, একজন কিন্তু ভেরিয়েশনের জন্য আমরা লেফট আর্ম পেস বোলারকে খেলাতে পারতাম, সেই সুযোগটাও হয়নি। এবং ব্যাটসম্যানদের আউটের ধরনগুলি দেখে ইন্দোরে যেভাবে আউট হয়েছেন ঠিক একইভাবে তারা আউট হয়েছেন কলকাতাতেও। এবং বারবার যেটা বলা হয়, দেশের সেরা ব্যাটসম্যান এখন মুশফিকুর রহিম, তিনি কেন নাম্বার ফাইভে ব্যাট করেন সেটাও বোঝার উপায় নেই, কারণ তিনি অবশ্যই নাম্বার ফোরে ব্যাট করা উচিত ছিল। এবং আপনি খেয়াল করবেন মুশফিকুর রহমান কিন্তু উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে যে দায়িত্বটা পালন করছিলেন এতদিন, সেখানে মিঠুন, মোহাম্মদ মিঠুন উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে দলে খেলছেন। মিঠুনের আউটের ধরন, মুশফিকের আউটের ধরন মোটেই কিন্তু গ্রহণযোগ্য নয়। একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে দলকে যেভাবে সাপোর্ট দেওয়া উচিত ছিল তারা কিন্তু পুরোপুরি ভাবে ব্যর্থ হয়েছেন। এবং তাদের উপরে যে ভরসা রেখেছিল ক্যাপ্টেন, তারা মোটেই সুবিচার করতে পারেনি। মুমিনুল, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ তিনজনই কিন্তু শূন্য রান করে আউট হয়েছেন, তাহলে দলের রানটা করবে তাকে?
দিলুখন দাদা ধন্যবাদ। নাজমুন নূর উপরন্ত রয়েছেন, এবং অনেকেরই প্রশ্ন যে এই খেলা, যেমন একটু আগে তাহদিলও আমাকে স্মরণ করিয়ে দিলেন যে আপা এই প্রশ্নটি আমারও জানতে ইচ্ছে করছে এবং আমি নিজেও জানতে চাই, খেলা কি তিন দিনে গড়াবে, তিন দিনেই শেষ হবে, এখন মানে আপনারা কি ভাবছেন আপনাদের অভিজ্ঞতা থেকে? নাজমুন নূর, হ্যালো।
অন্য খেলাও সেই একই ইন্ডিয়া তো না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে আগের খেলাতেও কিন্তু আমাদের খুব শিগগিরই আমরা খেলা আমাদের শেষ হয়ে গেছে, এমনকি আপনার আফগানিস্তানের সাথেও কিন্তু সময়ের আগে খেলা শেষ হয়ে গেছে। এগুলো বিবেচনা করলে তখন মনে হয় যে এই খেলাটা কিন্তু এতদিন অবশ্যই গড়াবে না। আমাদের মনে হচ্ছে এখন তাদের টার্গেট হচ্ছে, এখন তো টেস্টে আপনার পয়েন্ট সিস্টেম, এইগুলো হলে পয়েন্ট সিস্টেমের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলার মতন আর কি। তো এখন ওরা চাইবে যত বেশি রান করে একটা বড় করে তখন আবার বাংলাদেশকে ইনভাইট করবে খেলার জন্য, ব্যাটিং করার জন্য, তাতে ওরা চাইবে যে একটা ইনিংস ডিফিট আবার সৃষ্টি করে, এটাই তাদের উদ্দেশ্য হবে সেটা আমরা জানি। এখন কথা হচ্ছে যে দেখেন আমরা ঠিক ব্যাটিং এ পিচ কি না, কিংবা একটা হচ্ছে যে এই ধরনের পিঙ্ক বলে খেলতে পারবে কিনা ব্যাটসম্যানরা, ব্যাটসম্যান যদি আমাদের কোনো কৌশল যদি একটু সাকসেসফুল হয়ে থাকে সেটা আমাদের ব্যাটিং এ সবসময় ছিল, আর ব্যাটিং এ যখনই আমরা ভালো করেছি তখনই কিন্তু আমাদের টিম ভালো করেছে। অবশ্যই এটা ছিল ওয়ান ডে ক্রিকেটের ক্ষেত্রে, তবে যদি ইন টেস্টের কথা বলেন সেখানে কিন্তু কিছুটা প্রতিফলন ঘটে। এখন মমিন জানবে যে ওই ধরনের সিচুয়েশনে কি তাকে মোটিভেট করেছিল, কিন্তু আমরা বাইরে থেকে যত কিছু না বলি না কেন, আমাদের মেনে নিতে হবে যে ফাইনাল ডিসিশন হচ্ছে ক্যাপ্টেনের। এখন সেখানে আবার আরেকটা কথা রয়ে গেছে, মুশফিকের কথা যেটা দিলু বলল সেটা ঠিক, অবশ্যই মুশফিক হয়তো তার ব্যাটিং উইকেট কিপিং করা প্রয়োজন ছিল, তবে সেখানে একটা কথা আছে, সে কিন্তু তার আগেই রাসেল ডোমিঙ্গোকে আগেই বলেছে যে আমি আস্তে আস্তে উইকেট কিপিং করতে চাই না। এখন বড় ধরনের খেলা এটা, এটা বড় টেস্ট খেলা, অনেক দিনের খেলা, সেখানে হয়তো সে যাচাই করেছে যে সে তার ব্যাটিং ব্যাটিং এ আরো কনসেন্ট্রেট করা দরকার, সে হয়তো ভালো করতে পারে, নানা রকম কারণ আছে। এখন আরেকটা সাইড হচ্ছে কি, দেখেন মুস্তাফিজুর রহমান, মুস্তাফিজুর রহমানকে আমরা যাচাই করেছি যে ওয়ান ডে যে টি টোয়েন্টিতে যেভাবে খেলেছে তার কিন্তু এখন ধার কিছুটা কমেছে। আমাদের যেটা বললাম, আমাদের যেখানে প্লেসিং দ্য রাইট ম্যান ইন দ্য রাইট প্লেস, এখন আমরা যেটা মাশরাফির ক্ষেত্রে আমরা দেখেছি, মাশরাফিকে আমরা এত টায়ার আউট করে ফেলেছি তার কিন্তু শিন ইনজুরি।
সেটা আপনি ঠিকই বলেছেন, আপনি তো একজন ক্রিকেটার, সুতরাং আপনার অভিজ্ঞতা থেকে আপনি বলছেন। আমি, আমাদের সময় শেষ হয়ে আসছে, আমি দিলু খন্দকারের কাছে যাব সবশেষে। দিলু, এইবারে যেটা নাজমুল বললেন যে হ্যাঁ, যাদেরকে আমরা খেলাই খেলতে খেলতে তারা অত্যন্ত পরিশ্রান্ত হয়ে পড়েন, এবং আরেকটি কথা যেটা আমরা যোগ করব যে যথাযথ দক্ষতা অভিজ্ঞতা এবং তাদেরকে ঠিকভাবে তৈরি না করে একবারে মাঠে পাঠিয়ে দিয়ে খেলোয়াড়দের সমালোচনা করাটাও ঠিক নয়। দিলু খন্দকার,
হ্যাঁ ঠিক তাই, কারণ আজ কিন্তু প্রথম দিন যখন খেলা শেষ হলো তখন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক যিনি অভিষেক টেস্টে ৬ উইকেট নিয়েছিলেন নাঈমুর রহমান দুর্জয়, তিনি একটা কথা বলেছেন ইডেন গার্ডেনে, বাংলাদেশি সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল যে প্রথম দিনের খেলার পর তার রিয়াকশনটা কি। তিনি কিন্তু দুর্দান্ত একটি কথা বলেছেন যে যে ক্রিকেটাররা ঘরের মাঠে ফোর্টি ম্যাচ খেলতে চায় না তারা কিন্তু টেস্ট ক্রিকেটে খেলছেন, তাহলে যারা ঘরের মাঠে ফোর্টি ম্যাচ খেলে না তারা টেস্ট ক্রিকেটে ভারতের মলে দলের বিরুদ্ধে যে কি করবে, তাদের এই চিন্তাধারাটাকে বাদ দিতে হবে। তাদের দেশের মাটিতে যত বেশি লঙ্গার ভার্সন ক্রিকেটে খেলতে হবে, নিজেদের ত্রুটিগুলি শুধরাতে হবে, তবেই না তারা টেস্ট ক্রিকেটে ভালো খেলবেন। এবং তারা আরো একটি কথা বলেছেন, আকরাম খান বলেছেন, খালেদ মাসুদ পাইলট বলেছেন যে আমরা কিন্তু ডেবু টেস্টে এই ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মাটিতে ৪০০+ রান করেছিলাম প্রথম ইনিংসে, জীবনের প্রথম পাঁচ দিনের ম্যাচ খেলতে নেমে, আর সেখানে ১৯ বছর পর আমরা এসে ১০৬ রানে আমরা অল আউট হয়ে যাই।
আমিনুল ইসলাম বুলবুল ১৪৫ রান করেছিলেন দিলু, আপনার নিশ্চয়ই মনে আছে সেই অভিষেক টেস্ট।
এবং আমার আরো বেশি মনে আছে, কারণ সেই টেস্ট ম্যাচের পর আমি আর আপনি সৌরভ গাঙ্গুলির একটা ইন্টারভিউ করেছিলাম শেরাটনে,
সৌরভ এখন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ভারতে। যাই হোক, এটা চিন্তা করতেও খুব ভালো লাগছে দিলু। আজকে আমাদের হাতে একেবারে সময় নেই, নাজমুল নূর এবং দিলু খন্দকার আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, যারা সময় করে শুনলেন এবং যারা খেলা দেখছেন। আগামীতে অপেক্ষা করুন আরো নতুন কোন চমক আসে কিনা এই চমৎকার পিঙ্ক বলের খেলায়। আজকের আলোচনা এ পর্যন্তই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।